الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الفلاح حي على الفلاح الحمد لله رب العالمين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তি বা পবিত্রকরণ শক্তি সম্পর্কে বলতে গিয়ে লেখেন যে আমার বিশ্বাস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তি এমন ছিল যা পৃথিবীর অন্য কোন নবী প্রাপ্ত হননি। ইসলামের উন্নতির এটি রহস্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আকর্ষণ শক্তি ছিল অসাধারণ, আর তার কথায় এমন প্রভাব ছিল যে শুনত তার সে তার প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ত। যাদেরকে তিনি নিজের প্রতি আকর্ষণ করেছেন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের জীবনে কেমন পরিবর্তন সাধন করেছেন সে কথা বলতে গিয়ে মুসলিম বলছেন, সাহাবাদের অবস্থার প্রতি দৃষ্টিপাতে তাদের মাঝে কোন মিথ্যাবাদী দেখা যায় না, অথচ আরবের প্রারম্ভিক অবস্থার প্রতি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখা যায় যে তারা ছিল অধঃপতনের নিম্নতম স্তরে, মূর্তি পূজায় ছিল নিমগ্ন, ইয়েতিমদের সম্পদ ভক্ষণ, সকল প্রকার অপকর্মে ছিল ধৃষ্ট ও দুঃসাহসী, ডাকাতদের মতো জীবন অতিবাহিত করত, যেন আপাদ মস্তক নোংরামিতে ছিল তারা লিপ্ত এবং নিমজ্জিত। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জীবনে এমন বিপ্লব সাধন করেন যার দৃষ্টান্ত অন্য কোন জাতিতে দেখা যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন এত মহান, এত বড় যে এক জায়গায় তিনি বলেন যে এটি পৃথিবীর দৃষ্টি উন্মোচন এবং উন্মিলনের জন্য যথেষ্ট হওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে এক ব্যক্তিকেও সংশোধন করা অনেক বড় কঠিন কাজ, কোন এক ব্যক্তির সংশোধনও অনেক কঠিন বিষয়, কিন্তু এখানে এক জাতি তিনি প্রস্তুত করেছেন যারা নিজেদের ইমান এবং নিষ্ঠার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন যে সত্যের খাতিরে তারা গবাদি পশুর মতো জবাই হয়েছেন, যাকে তারা গ্রহণ করেছিল তার কল্যাণে সত্যিকার অর্থে তারা সম্পূর্ণভাবে জগৎ বিমুখ হয়ে যায়। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, তার দিক নির্দেশনা এবং কার্যকরী নসিহত তাদের স্বর্গের সাথে ঊর্ধ্ব লোকের সাথে তাদের সম্পর্ক বন্ধন রচনা করেছিল, তাদের মাঝে পবিত্র গুণাবলী সৃষ্টি হয়েছিল। এই দৃষ্টান্তই আমরা পৃথিবীর সামনে উপস্থাপন করি। তিনি বলেন যে এই সংশোধন এবং এই পথ নির্দেশনার কারণেই তো আল্লাহ তাআলা ভবিষ্যৎ বাণী হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নাম মোহাম্মদ রেখেছেন, যে কারণে পৃথিবীতে তিনি প্রশংসিত হয়েছেন, কেননা তিনি পৃথিবীকে শান্তি মীমাংসা, উন্নত নৈতিক চরিত্র এবং নেক কর্মে ভরে দিয়েছেন। আজও আমরা দেখি যে যারা পরায়ণ তারা একথা স্বীকার না করে পারে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চরম অজ্ঞ গুয়ার এবং অক্ষর জ্ঞানহীন আর নোংরামিতে লিপ্ত লোকদেরকে শিক্ষিত এবং খোদাপ্রেমিক মানুষে পরিণত করেছেন। কয়েক বছর পূর্বে একজন ইহুদি আলেম যিনি সাক্ষাতের জন্য এসেছেন বলেন, যে যদিও ইহুদিদের মসজিদে আকসায় যাওয়ার অনুমতি নেই, আমি সেখানে গিয়েছি এবং সবকিছু দেখে এসেছি। মসজিদ দেখা সংক্রান্ত যে বিস্তারিত ঘটনা তিনি আমাকে শুনিয়েছেন তা অতি দীর্ঘ। যাই হোক, তিনি বলেন সেখানে গিয়েছি আমি। যাই হোক, সেখানে যে মুতাওয়াল্লি বা গাইড ছিল তার সন্দেহ হলো যে আমি মুসলমান নই। বারংবার আমি এমন কথা শোনাই যার উদ্দেশ্য ছিল এটি প্রকাশ করা যে আমি মুসলমান। এমনকি সেই নিগরান বা তত্ত্বাবধায়ক বা মুতাওয়াল্লিকে আশ্বস্ত করার জন্য সেই ইহুদি বলেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাও শোনাই। পুরো মসজিদ দেখার পর মসজিদের তত্ত্বাবধায়ক আমাকে বলেন যে এটি সত্য যে আপনি কালেমা পাঠ করেছেন, কিন্তু আপনার মুসলমান হওয়ার বিষয়ে আমার এখনো সন্দেহ আছে, আমি আশ্বস্ত নই। আপনি মসজিদ তো পুরোটাই দেখেছেন, এখন বলুন যে বাস্তব ঘটনা কি। তিনি বলেন আমি তাকে বললাম তুমি সত্য বলছো, আমি মুসলমান নই, ইহুদি। কালেমা পাঠ করার যতটুকু সম্পর্ক আছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ বিশ্বাস রাখি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম তাও আমি বিশ্বাস করি। মুহাম্মদ রাসূলুল্লাহতে আমার বিশ্বাস আছে, কারণ আরবদের ইতিহাস সম্পর্কে আমি ভালোভাবে জানি যে তখন আরবদের অবস্থা কি ছিল। আরবদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির পূর্বে যে অবস্থা ছিল, একমাত্র নবী সেই অবস্থার সংশোধন করতে পারেন। ইহজাগতিক কোন নেতা সেই অবস্থায় পরিবর্তন আনতে পারে না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনি বা না আনি, আমি তাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী মনে করি। যাই হোক, বস্তুবাদিতা সত্ত্বেও, জাগতিকতা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান বিপ্লব সাধনের কথা সে স্বীকার করেছে। তো আজও যদি কেউ ন্যায়ের দৃষ্টিতে দেখে তাহলে বুঝবে যে সাহাবিদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিকতার প্রভাবে যে পরিবর্তন সাধিত হয়েছে সে কথা স্বীকার না করে পারবে না যে সত্যি তিনি আল্লাহ তাআলার রাসূল ছিলেন। সাহাবিদের সম্পর্কে এবং তাদের অসাধারণ মর্যাদা সম্পর্কে, তাদের জীবনে অসাধারণ পরিবর্তন সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে সাহাবিদের দৃষ্টান্ত দেখো। সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামের আদর্শ এমন যে সব নবীদের প্রতিচ্ছবি ছিলেন তারা। আল্লাহ তাআলা কর্ম পছন্দ করেন, তারা গবাদি পশুর মতো প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের দৃষ্টান্ত এমন যেন নবুয়তের এক রূপ আদমের যুগ থেকে চলে আসা, তার চেহারা আকৃতি মর্যাদা নবুয়তের একটা ইমেজ বা ধারণা আদমের যুগ থেকে চলে আসছে, কিন্তু তা বোধগম্য ছিল না বা বোঝা যেত না, কিন্তু সাহাবিরা তা কর্মে রূপায়িত করে দেখিয়েছেন আর পৃথিবীর সামনে স্পষ্ট করেছেন যে নিষ্ঠা আর বিশ্বস্ততা একে বলে। তিনি আরো বলেন যে যেমন আরাম বিমুখতার জীবন তারা অতিবাহিত করেছেন এর দৃষ্টান্ত কোথাও দেখা যায় না। সম্মানিত সাহাবিদের জামাতটি বিস্ময়কর জামাত, সম্মানিত এবং অনুকরণীয় জামাত ছিল। তাদের হৃদয়ে বিশ্বাসে কানায় কানায় পরিপূর্ণ ছিল। বিশ্বাস সৃষ্টি হলে ধীরে ধীরে প্রধানত সম্পদ ইত্যাদি ব্যয়ের প্রেরণা সৃষ্টি হয়, আর বিশ্বাস যখন বেড়ে যায় তখন বিশ্বাসী ব্যক্তি আল্লাহর খাতিরে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়। এরপর সাহাবীদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে গিয়ে এক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে এটি বলেছেন, অর্থাৎ কোন ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় তাদেরকে খোদার স্মরণে উদাসীন করতে পারে না। এর ব্যাখ্যায় তিনি বলেন যে এই একমাত্র আয়াতই সাহাবীদের মহান মর্যাদা বোঝার জন্য যথেষ্ট। তারা নিজেদের জীবনে সুমহান সব পরিবর্তন এনেছিলেন। ইংরেজরা এই কথা স্বীকার করে যে এদের দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। মরুবাসী অথচ এত বড় বীরত্ব এবং সাহসিকতা সত্যি আশ্চর্যের বিষয়। তিনি আরো বলেন যে তারা এমন সুপুরুষ যে কোন ব্যবসা বাণিজ্য আর কোন ক্রয় বিক্রয় তাদের খোদার স্মরণের পথে বাঁচাতে পারে না। অর্থাৎ আল্লাহর ভালোবাসায় এমন শ্রেষ্ঠত্ব রাখেন যে জাগতিক ব্যস্ততা যত বেশি হোক না কেন, তাদের ইবাদতের পথে তা কোনোভাবে প্রতিবন্ধক সাধতে পারে না। তিনি আরো বলছেন যে স্মরণ রেখো, আল্লাহ তাআলার কামেল বা শ্রেষ্ঠ বান্দা তারাই হয়ে থাকে যাদের সম্পর্কে তিনি বলেন যে লাতুল হি হিমতে যারা তুমি আল্লাহ বায়ুন বেকরিল্লাহ, হৃদয় যখন আল্লাহ তাআলার সাথে সত্যিকার সম্পর্ক এবং প্রেম বন্ধনে আবদ্ধ হয় তার থেকে তা পৃথক হতেই পারে না। এটি এইভাবে বোঝা যায় যে কারো সন্তান অসুস্থ হলে সে যেখানেই যাক না কেন, যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, তার অন্তরাত্মা এই বাচ্চাতেই নিবদ্ধ থাকবে। অনুরূপভাবে যারা খোদার সাথে নিষ্ঠাপূর্ণ সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক রাখে তারা কোনো অবস্থায় খোদাকে ভুলে না বা ভুলতে পারে না। অতএব সাহাবী রেদওয়ানুল্লাহ আলাইহিম খোদার সাথে সেই সত্যিকার সম্পর্ক এবং প্রেমবন্ধন স্থাপন করেছিলেন যে তারা খোদা থেকে বিচ্ছিন্ন হবে, এর প্রশ্নই ওঠে না বা কোন ত্যাগ শিকারে দ্বিধাদ্বন্দ্ব করার প্রশ্নই ওঠে না। সাহাবীদের জীবনে অনেক দৃষ্টান্ত রয়েছে। হযরত খুবাব বিন আল আরস সম্পর্কে রওয়ায়েত রয়েছে যে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তিনি দেখার জন্য তার কাফন আনিয়ে নেন। এতটা খোদা ভীতি ছিল তার মাঝে, তিনি দেখেন যে এটি একটি অতি উন্নত মানের কাফনের কাপড় ছিল। আত্মীয় স্বজনকে বলেন এত উন্নত মানের কাফন আমাকে পরাবে। তিনি কান্না আরম্ভ করেন এবং বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজাকে দাফনের জন্য কাফন হিসেবে একটি চাদরই জোগাড় করা সম্ভব হয়েছিল। তা এত ছোট যে পা ঢাকলে মাথা ঢাকা সম্ভব হতো না আর মাথা ঢাকলে পা ঢাকা সম্ভব হতো না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে পা ঘাস দ্বারা ঢেকে দেয়া হয়। এরপর পরম বিগলিত চিত্তে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক দিনার বা দেরহামেরও আমরা মালিক ছিলাম না, কিন্তু আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে ঐশী নেয়ামতের কল্যাণে সে সকল ত্যাগ শিকারের কল্যাণে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন যে আমার গৃহকোণে যে সিন্দুক পড়ে আছে তাতেই 40,000 দেরহাম রাখা আছে। আল্লাহ তাআলা এত অঢেল দিয়েছেন যে আমার হৃদয়ে প্রশ্ন জাগে যে কোথাও আল্লাহ তাআলা আমাদের কর্মের প্রতিদান পুরোটাই পৃথিবীতে দিয়ে দেননি তো, কোথাও পারলৌকিক প্রতিদান থেকে আমাদের বঞ্চিত করা হবে না তো। তার অন্তিম ব্যাধিতে সাহাবীরা যখন তাকে দেখতে যান এবং তাকে আশ্বস্ত করতে গিয়ে বলেন যে আপনিও মনে হয় জ্যেষ্ঠ সাহাবীদের সাথে মিলিত হতে যাচ্ছেন, এটি শুনে তিনি অঝরে কেঁদে ওঠেন। একই সাথে বলেন যে কথা চিন্তা করো না যে আমি মৃত্যু ভয়ে কাঁদছি, যে সব সাহাবীকে তোমরা আমার ভাই আখ্যায়িত করেছ তাদের মর্যাদা অতীব মহান ছিল, আমি জানি না আমি তাদের ভাই হওয়ার যোগ্যতা রাখি কিনা। যারা আমাদের পূর্বে অতীত হয়েছেন তারা জাগতিক ধন সম্পদ যা আমরা উপভোগ করছি তা উপভোগ করেননি। খোদা ভীতি এবং তাকওয়ার মান দেখুন যে নিজেকে অত্যন্ত দুর্বল জ্ঞান করতেন। খোদা ভীতি ছিল আশঙ্কা ছিল যে মৃত্যুর পর আদৌ খোদা সন্তুষ্ট হবেন কিনা। দোয়া এটি ছিল যে খোদা যেন সন্তুষ্ট হন, তার কোরবানি এবং ধর্ম সেবা কোন মূল্যে কোনোভাবে কারো চেয়ে কম ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে তার জানাজা পড়িয়েছেন এবং তার সম্পর্কে প্রশংসা সূচক এক বক্তৃতা করেন। বক্তৃতার শব্দের মাধ্যমে হযরত খুবাবের প্রকৃত মর্যাদা কি ছিল তা স্পষ্ট হয়। তিনি বলেন, আল্লাহ তাআলা খুবাবের প্রতি কৃপা করুন, তিনি সুগভীর ভালোবাসা এবং আকর্ষণ নিয়ে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে হিজরত করার সৌভাগ্য পেয়েছেন, এরপর যে জীবন অতিবাহিত করেছেন তা এক মুজাহিদ এবং সংগ্রামী মানুষের জীবন ছিল। ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হয়েছেন, পরম ধৈর্য এবং অবিচলতা প্রদর্শন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা এমন লোকদের প্রতিদান নষ্ট করেন না যারা সৎকর্মশীল। হযরত খুবাবের পদমর্যাদা যা হযরত উমরের দৃষ্টিতে ছিল তাও কত মহান। দেখুন, একবার হযরত উমর হযরত খুবাবকে ডেকে তাঁর আসনে এবং মসনদে বসান আর বলেন, খুবাব, আপনি আমার সাথে মসনদে বসার যোগ্যতা রাখেন। আমি মনে করি না যে বেলাল ছাড়া আমার সাথে মসনদে বসার কেউ যোগ্য হবে। তিনিও প্রারম্ভিক যুগে অর্থাৎ হযরত বেলাল প্রথম যুগে ইসলাম গ্রহণ করে অনেক কষ্ট শিরোধার্য করেছেন। হযরত খুবাব বলেন যে, হে আমিরুল মুমিনিন, এতে সন্দেহ নেই যে হযরত বেলালও এর যোগ্য, কিন্তু সত্য কথা হল মুশরিকদের হাত থেকে বেলালকে রক্ষা করার মতো অনেকেই ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ক্রয় করে মুক্ত করেন, কিন্তু আমার কেউ ছিল না যে আমাকে এই জুলম এবং অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারত। একদিন এমন আসে যে কাফেররা আমাকে ধরে আগুনে ফেলে দেয় আর এক নির্দয় নিষ্ঠুর ব্যক্তি আমার বুকে পা রেখে চেপে ধরে, যার ফলে আগুন থেকে বের হওয়া আমার জন্য সম্ভব ছিল না। আমার পিঠ কয়লায় জ্বলে যায়, কয়লা জ্বালিয়ে তাকে তাতে বলপূর্বক শুয়ে দেওয়া হয়। এরপর হযরত খুবাইব তার পিঠের কাপড় সরিয়ে দেখান, যেখানে ছিল সাদা লাইন রূপী চিহ্ন। তিনি বলেন যে জ্বলন্ত কয়লায় শুয়ে থাকার কারণে এই চিহ্ন সৃষ্টি হয়েছে, চর্বি এবং খাল গলে যায় আর এরপর এই সাদা খাল বা চামড়া বের হয়। হযরত খুবাব বদর এবং পরিখার যুদ্ধেও যোগ দিয়েছেন আর উহুদের যুদ্ধেও। এসব কিছু সত্ত্বেও মৃত্যুর সময় তার চিন্তা এটি ছিল যে জানি না খোদা সন্তুষ্ট হবেন কিনা। এক সাহাবি ছিলেন হযরত মুয়াজ বিন জাবাল, তার সম্পর্কে এসেছে যে তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন, অনেক দীর্ঘ নামাজ পড়তেন, ইবাদত গুজার ছিলেন। তার তাহাজ্জুদ নামাজের চিত্র তার নিকট আত্মীয়রা এইভাবে অঙ্কন করেছেন। তিনি আল্লাহ তাআলার দরবারে নিবেদন করতেন, হে আমার প্রভু, এখন সবাই ঘুমন্ত, চোখ নিদ্রিত, হে আল্লাহ, তুমি চিরঞ্জীব জীবনদাতা, চিরস্থায়ী স্থায়িত্বদাতা বা স্থিতিদাতা, তোমার কাছে জান্নাতের প্রত্যাশী, কিন্তু এক্ষেত্রে আমার কিছু আলস্য রয়েছে, তা কর্মে আমি কিছুটা অলস, অগ্নি থেকে দূরে সরে আসার ক্ষেত্রে কিছুটা দুর্বল এবং শক্তিহীন। আমি জানি জাহান্নামের অগ্নিও রয়েছে আর এর জন্য নেক কর্ম করতে হয়, কিন্তু এটি থেকে বাঁচার প্রচেষ্টায় আমি খুবই দুর্বল। হে আল্লাহ, তোমার আপন সন্নিধান থেকে আমাকে পথ নির্দেশনা দেওয়ার সেই পথ নির্দেশনা যা কিয়ামত দিবসে আমি লাভ করব, যেদিন সম্পর্কে তোমার প্রতিশ্রুতির কোনো ব্যত্যয় হবে না। কোদাতলার পথে তিনি অঢেল খরচ করতেন, আর এই কারণে ঋণগ্রস্ত হয়ে যেতেন। হযরত কাব বিন মালিকের পুত্র হযরত মুআজ সম্পর্কে বর্ণনা করেন যে হযরত মুআজের সাথে আল্লাহ তাআলার ব্যবহার ছিল অভিনব, খুবই সুদর্শন এবং দানশীল ছিলেন। তার দোয়া অনেক বেশি গৃহীত হতো, আল্লাহর কাছে যা চাইতেন খোদা তা তাকে দানও করতেন। তার সাথে খোদার বিশেষ ব্যবহার ছিল, ঋণে জর্জরিত হলেও ঋণ থেকে মুক্তির ব্যবস্থাও আল্লাহ তালাই করতেন। এক বিস্ময়কর জ্ঞান এবং অন্তর্দৃষ্টি খোদা তাকে দিয়ে রেখেছিলেন। এসব সাহাবীর খোদা প্রেমের কল্যাণে মহানবী সাল্লামের প্রতি ভালোবাসা ছিল, বা রসুল্লাহর প্রতি ভালোবাসার কারণে খোদার সাথে তাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি হয়েছিল। তার আধ্যাত্মিক প্রভাবই তাদের হৃদয়ে খোদার ভালোবাসা সৃষ্টি করেছিল। তার আধ্যাত্মিক শক্তি তাদের হৃদয়ে খোদার ভালোবাসা সৃষ্টি করেছিল, যেভাবে উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তি তাদের মাঝে বিপ্লব এনেছিল, হয়তোবা প্রেম এবং ভালোবাসার এই কাহিনী কখনো রচিত হতো না। খোদার সন্তুষ্টির জন্য মহানবী সাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা ছিল তাও এমন যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। হযরত মুসা আলাইহিস সালাম যেভাবে উল্লেখ করেছেন, হযরত শামাস বিন ওসমান সম্পর্কে ইতিহাস এমন ঘটনা সংরক্ষণ করেছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি তার ভালোবাসার এক দৃষ্টান্ত, একটি প্রবাদে এটি পরিণত হয়েছে। আর ইসলামের জন্য কোরবানি এবং ত্যাগের সুমহান দৃষ্টান্ত এটি ওহদের যুদ্ধ, যেখানে হযরত তালহার রাসূলুল্লাহর প্রতি প্রেম এবং ভালোবাসার ঘটনা দেখা যায়। অর্থাৎ নিজের হাত মহানবী সাল্লামের পবিত্র চেহারার সামনে রেখেছেন, কোথাও তার চেহারায় কোন তীর আঘাত না হানে সেখানে হযরত শামাস ও সুমহান ভূমিকা পালন করেছেন। হযরত শামাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সামনে দাঁড়িয়ে যান, প্রতিটি হামলা নিজের উপর নিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত শামাস সম্পর্কে বলেছেন, শামাস কে যদি কোনো কিছুর সাথে তুলনা করতে পারি তাহলে ঢাল বা বর্মের সাথে আমি তাকে তুলনা করব। ওহদের ময়দানে সে আমার জন্য এক ঢাল বা বর্ম সেজেছে, আমার অগ্রে পশ্চাতে ডানে বামে নিরাপত্তার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেছে। মহানবী সাল্লাম বলেন যে যেদিকে আমি তাকাতাম শামাসকে সেখানে বীরত্বের সাথে যুদ্ধ করতে দেখতাম। এরপর শত্রু মহানবী সাল্লাল্লাহু আলাইহি উপর আঘাত হানতে সক্ষম হয়, তিনি চেতনা হারিয়ে ফেলেন এবং ভূপাতিত হন। তখনও শামাসি ঢাল বা বর্ম হিসেবে সামনে দাঁড়িয়ে যান এবং নিজে মারাত্মকভাবে আহত হন। সেই অবস্থায় তাকে মদিনায় আনা হয়। হযরত উম্মে সালমা বলেন, সে আমার চাচাতো ভাই, আমি তার কাছের মানুষ আত্মীয়া, তাই আমার ঘরেই তার চিকিৎসা এবং শুশ্রূষার ব্যবস্থা হওয়া উচিত। কিন্তু আঘাত এবং জখমের ভয়াবহতার কারণে দেড় দুই দিন পরেই তিনি ইহধাম ত্যাগ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শামাসকেও তার পোশাক পরিহিত অবস্থায় দাফন করা হোক যেভাবে অন্যান্য শহীদদের করা হয়েছে। একজন সাহাবী ছিলেন হযরত সাইদ বিন যায়েদ, ইনি হযরত উমরের বোনের স্বামী। ইনি সেই ব্যক্তি যাকে ইসলাম গ্রহণের দোষে মারার জন্য হযরত উমর যখন হাত উঠান তখন তার স্ত্রী অর্থাৎ হযরত উমরের বোন সামনে আসেন, তার গায়ে আঘাত আসে, তিনি আহত হন। এর হযরত উমরের উপর এমন ভাবে প্রভাব পড়ে যে তিনি তার মন ইসলাম গ্রহণের প্রতি আকৃষ্ট হয়। হযরত সাইদের আত্মাভিমান এবং খোদাভীতি সংক্রান্ত একটি ঘটনা পাওয়া যায়। তার জীবন জীবিকা চলত একটা জায়গিরের উপর নির্ভর করে, জমি ছিল, এই ক্ষেতের আয় দেনাদিপাত হতো। তার ভূমির সন্নিবেশিত এক মহিলারও জমি ছিল, সেই মহিলা তার জমির উপর মালিকানার দাবি করে বসে যে আপনি আমার কিছু জমি জবরদখল করেছেন, তখন হয়তো সাইদ বলেন যে কোনো মামলা করার প্রয়োজন নেই, তিনি পুরো জমি ছেড়ে দিয়েছেন আর তার জমি সেই মহিলার হাতে তুলে দেন। বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু ইসলামের কাছে শুনেছি যে ব্যক্তি অন্যায় ভাবে কারো জমির একটি বিঘত হস্তগত করে কেমন দিবসে তাকে ষাটটি জমির বোঝা বহন করতে হবে। এই অভিযোগে আমি অভিযুক্ত হতে চাই না আর আমি ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাই না, কিন্তু কেউ যেন এক কথা না বলে যে তিনি কারো ভূমি জবরদখল করেছেন। যে কেউ বলতে পারত যে তিনি কারো কোন এক মহিলার ভূমি জবরদখল করেছেন আর এটি প্রকাশ পেয়ে যাওয়ার পর তার হাতে ভূমি তুলে দিচ্ছে বা ফেরত দিচ্ছেন, সম্ভাব্য এই অভিযোগ বা অপবাদ এড়ানোর উদ্দেশ্যে তিনি যেহেতু অনেক বেশি দোয়াগো ছিলেন, সেই মহিলার জন্য দোয়া করেন যে যদি এই মহিলা অত্যাচারী হয়, অত্যাচারিত না হয়, তাহলে খোদা যেন তাকে ধৃত করেন, তার পরিণাম যেন অশুভ হয়। বলা হয় সেই মহিলা অন্ধ অবস্থায় মারা যায় এবং শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত হয়। সত্য কথা বলা, কাউকে সত্য বলতে ভয় না করা, এটি সাহাবীদের নিত্যনৈমিত্তিক চরিত্র ছিল। সাইদ বিন যায়েদ সম্পর্কে উল্লেখ রয়েছে যে কুফায় আমির মুয়াবিয়ার নিযুক্ত গভর্নর ছিল, একদিন জামে মসজিদে বসেছিল গভর্নর, হযরত সাইদও সেখানে আসেন। গভর্নর গভীর শ্রদ্ধা এবং সম্মানের সাথে তাকে স্বাগত জানান, সাথে বসান। তখন কুফার এক ব্যক্তি আসে, সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অপলাপ আরম্ভ করে। হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহু এতে খুবই অসন্তুষ্ট এবং ক্রোধান্বিত হন। গভর্নরের সামনে বসে তাই আমি চুপ থাকবো এমনটি তিনি করেননি, বরং তিনি বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু ইসলামের কাছে শুনেছি যে আবু বকর, ওমর, ওসমান এবং আলী, তালহা, জুবায়ের বিন আল আওয়াম, সাদ এবং আব্দুর রহমান বিন আল আউফ জান্নাতে বসবাস করবে। তিনি বলেন এক দশম ব্যক্তি রয়েছে, তার নাম আমি নিচ্ছি না। যখন চাপ দিয়ে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন যে দশম ব্যক্তি আমি, অর্থাৎ সাইদ বিন যায়েদ। তার পক্ষ থেকে একটি হাদিস যা বর্ণিত হয়েছে তা হল সবচেয়ে বড় সুদ অর্থাৎ নিষিদ্ধ বিষয় হল মুসলমানের সম্মানে অন্যায় ভাবে আঘাত হানা। আজকে এই বিষয়টি মুসলমানরা ভুলে বসেছে আর বৃহত্তর পরিসর থেকে ক্ষুদ্র পরিসর পর্যন্ত, বড় বিষয় থেকে ছোট বিষয় পর্যন্ত আমরা দেখি যে মুসলমান ব্যক্তির স্বার্থে মুসলমানের সম্মানে আঘাত হানছে বা হানে। আরেকজন সাহাবি হযরত সোহেব বিন সিনান রুমির উল্লেখ দেখা যায় বা উল্লেখ পাওয়া যায়। খোদা তালার পক্ষ থেকে যখন মুসলমানরা হিজরতের অনুমতি পায়, হযরত সোহেব হিজরতের সংকল্পবদ্ধ হন। তিনি ধীরে ধীরে উন্নতি করেন, এসেছেন এক ক্রীতদাস হিসেবে, এরপর মুক্তি পান এবং উন্নতি করেন, ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন, অনেক সম্পদশালী ব্যবসায়ী হয়ে যান, ব্যবসার মাধ্যমে প্রভূত ধন সম্পদ উপার্জন করেন। হিজরত যখন করছিলেন তখন মক্কাবাসীরা বলে যে তুমি কপর দক্ষিণ দাস হিসেবে আমাদের শহরে এসেছিলে, এখান থেকে উপার্জিত ধন সম্পদ তোমাকে আমরা আদৌ নিয়ে যেতে দেব না। তিনি বলেন আমি আমার সম্পদ ছেড়ে দিচ্ছি, আমার সম্পদ না নিলে তো যেতে দেবে। যাই হোক, তিনি তার অর্ধেক সম্পদ মক্কাবাসীদের হাতে তুলে দেন এবং হিজরতের পরিকল্পনা হাতে নেন। তার পরিবার সহ মদিনার উদ্দেশ্যে যখন যাত্রা করেন, কত কুরাইশ তার পিছু ধাওয়া করে। সোহেব সাহসী মানুষ ছিলেন, দক্ষ তীরন্দাজ ছিলেন তিনি। কাফেরদের দেখার পর তুনি থেকে সব তীর বের করে ভূমিতে ছড়িয়ে দেন এবং তাদেরকে লক্ষ্য করে বলেন, হে কুরাইশ, তোমরা জানো যে আমি তোমাদের চেয়ে দক্ষ তীরন্দাজ। আমার তীর ফুরানো পর্যন্ত বা শেষ তীর যতক্ষণ আমার হাতে আছে তোমরা আমার কাছে পৌঁছতে পারবে না। এরপর রয়েছে আমার তরবারি, আমার সাথে যুদ্ধ করতে গিয়ে তোমাদেরকে এটিরও সম্মুখীন হতে হবে। আমাকে যেতে দাও, এটি ভালো হবে। এর বিনিময়ে আমার যে বাকি সম্পদ যা আমি অমুক জায়গায় রেখেছি তা নিয়ে যাও। তিনি বড় প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে সম্পদ বিসর্জন দিয়ে সন্তানদের জীবন রক্ষা করেন এবং নিজ নিরাপদে পৌঁছে যান। সোহেব যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হন আর পুরো সম্পদ বিসর্জন দিয়ে কিভাবে প্রাণ ও ঈমান রক্ষা করে এখানে এসেছেন তা যখন তুলে ধরেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তুমি কোন লোকসানজনক ব্যবসা করনি, ভালো ব্যবসা করেছ। সব সাহাবীর নিজস্ব রীতি এবং স্টাইল ছিল। একবার হযরত ওমর সোহেবকে বলেন, তুমি মানুষকে অনেক বেশি খাবার ইত্যাদি খাওয়াও, আমার আশঙ্কা হয় যে কোথাও অপব্যয় না হয়ে যায়। হযরত সোহেব বলেন, আমি এই যে আহার করাই মানুষকে, খাবার খাওয়াই, এটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক নির্দেশের। তিনি আলাইহিস সালাম আমাকে নসিহত করতে গিয়ে বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম মানুষ তারা যারা মানুষকে আহার করায়, খাবার খাওয়ায় এবং সালামের প্রচলন দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা মানুষকে, এটি একটি নেক কর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে সর্বোত্তম লোকদের পরিচয় হিসাবে উল্লেখ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এই যে নসিহত শুনেছিলাম, মদিনায় আসার পর তিনি আমাকে বলেছিলেন, সেটিকে আমি আমার হৃদয়ে গেঁথে নিয়েছি আর বৈধ ক্ষেত্র এবং স্থান ছাড়া আমি পয়সা খরচ করি না, অপব্যয় করি না। হযরত ওমরের দৃষ্টিতে সোহেবের অনেক বড় মর্যাদাও ছিল। হযরত ওমর ওসিয়ত করে গিয়েছিলেন যে হযরত সোহেব যেন আমার জানাজা পড়ায়, আর যতক্ষণ পরবর্তী খলিফা নির্বাচিত না হয়েছেন নামাজের ইমামও তিনি ছিলেন। হযরত ওসামা মহানবী সাল্লাল্লাহু আলাইহির মুক্ত বা মুক্তিপ্রাপ্ত দাস হযরত জায়েদের পুত্র ছিলেন। হযরত ওসামা সেই সৌভাগ্যবান মানুষ ছিলেন যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার স্নেহ এবং ভালোবাসার সনদে ধন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এতটা ভালোবাসতেন, স্নেহ করতেন যে ওসামা নিজেই বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন এবং তাকে, অর্থাৎ তাদের উভয়কে দুই রানে বসাতেন এবং বলতেন যে হে আল্লাহ, এ দুজনকে তুমি ভালোবাসো কারণ আমিও তাদেরকে ভালোবাসি বা স্নেহ করি। কিন্তু যেখানে তরবিয়ত এবং ধর্মের প্রশ্ন উঠত সেখানে কেবল খোদার নির্দেশেই অগ্রগণ্য, সেখানে ব্যক্তিগত ভালোবাসার কোন স্থান নেই। হযরত উসামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে অপ্রাপ্ত বয়স্ক ছিলেন, বয়স কম ছিল, মৃত্যুর সময় তার বয়স ছিল 18 বছর। কিন্তু কোন কোন যুদ্ধে যোগদানের অংশগ্রহণের সুযোগ তিনি পেয়েছেন। একটি ঘটনা পাওয়া যায়, এক কাফের এক যুদ্ধে হযরত উসামার সামনে আসে, সে তাৎক্ষণিকভাবে কালেমা পাঠ করে কিন্তু হযরত উসামা তাকে হত্যা করে এই ভেবে যে মৃত্যু ভয়ে কালেমা পাঠ করছে। হযরত উসামা বলেন, এই ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সকাশে আমি বিবৃত করেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কালেমা পাঠ করার সত্ত্বেও তুমি সে ব্যক্তিকে হত্যা করলে, আমি নিবেদন করলাম সে শুধু আত্মরক্ষার খাতিরে কালেমা পাঠ করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি কি তার হৃদয়ে চিড়ে রেখেছ? পুনরায় বলেন, তুমি কি তাকে কালেমা শাহাদত পাঠ করার সত্ত্বেও হত্যা করলে? হযরত ওসামা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য এতবার পুনরাবৃত্ত করেন যে আমি ভাবলাম যে হায়, যদি আজকের পূর্বে মুসলমান না হতাম তাহলে ভালো হতো। তখন আমি অঙ্গীকার করি যে ভবিষ্যতে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে আমি কখনো তাকে হত্যা করব না। হায়, আজকের মুসলমানরা যদি এই কথাগুলো বুঝত, ইসলামের নামে অমুসলিমদের উপর যে নির্যাতন করছে তা তো করছেই, এরা পরস্পরেরা মুসলমানরা মুসলমানদের হত্যা করছে। সিরিয়ার যুদ্ধকে নিন, এই যুদ্ধ সম্পর্কে বলা হয়, যখন থেকে যুদ্ধ আরম্ভ হয়েছে গত কয়েক বছরে লক্ষ লক্ষ লোকদের হত্যা করা হয়েছে, মুসলমান মুসলমানদের হত্যা করছে, যারা কালেমা পাঠকারী তারাই পরস্পরকে হত্যা করছে বা কালেমার নামে খুন করছে। ইয়ামানে কালেমা পাঠকারীদেরকে খুন করা হচ্ছে, অন্য অন্য জুলম এবং নির্যাতন করা হচ্ছে, টর্চার করা হচ্ছে। আল্লাহ তাআলা মুসলমানদের কাণ্ড জ্ঞান এবং বিবেক বুদ্ধি দেন। সাহাবীদের ভালোবাসা এবং রসুল প্রেমের দাবি কেবল নারাবাজি পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, বরং সে অনুসারে যেন তারা আমলও করে। কিন্তু আসল কথা হলো, এরা ইসলামের নামে নিজেদের আমিত্ব এবং অহমিকার পিপাসা তার নিবারণ করছে। ইসলামী শিক্ষার কখ এরা জানে না, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার অপচেষ্টাই এরা করে। মুখে আল্লাহর নাম নিলেও মাথায় থাকে এদের আমি এবং আমিত্ব। এই পৃথিবীতে আজকের যুগে আল্লাহ সত্যিকার তাকওয়া সৃষ্টির জন্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে পাঠিয়েছেন। এদের সংশোধন সম্ভব না যতক্ষণ এরা গ্রহণ না করবে তাকে। এদের অবস্থা থেকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ হওয়া উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথ প্রদর্শককে মানার তৌফিক দিয়েছেন যাকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার কৃতদাস হিসেবে পাঠিয়েছেন। তিনি সাহাবীদের মর্যাদা সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন এবং তাদের পদাঙ্ক অনুসরণের নসিহত করেছেন এবং সাহাবীদের জীবন আদর্শ কেমন ছিল তা আমাদেরকে অবহিত করেছেন এবং বলেন যে তাদেরকে তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ জ্ঞান করা উচিত এবং তাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। অতএব এটাই একমাত্র মাধ্যম যা আমরা যদি সামনে রাখি এবং তার কথাকে বোঝা এবং এর উপর আমলের চেষ্টা করি তাহলে সত্যিকার মুসলমানে পরিণত হতে পারি। তিনি এক জায়গায় বলেন যে প্রকৃত কথা হলো বা সত্য কথা হলো মানুষ যতক্ষণ নিজের কামনা বাসনা এবং স্বার্থকে বিসর্জন দিয়ে খোদার সকাশে না আসবে সে কিছুই অর্জন করতে পারে না, বরং নিজের ক্ষতি করে। কিন্তু প্রবৃত্তির সমূহ কামনা বাসনা এবং স্বার্থকে বিসর্জন দিয়ে যদি শূন্য হাতে আর স্বচ্ছ হৃদয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় তারা আল্লাহ তাকে দেন আর তার হাত নিজের হাতে নেন। কিন্তু শর্ত হল মানুষের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাওয়া এবং তার পথে লাঞ্ছনা অমৃত্যকে বরণকারী হয়ে যাওয়া। তিনি আরো বলছেন যে দেখো, এই ইহ জগৎ ক্ষণভঙ্গুর এবং নশ্বর, এর স্বাদ তারাই পায় যারা একে খোদার খাতিরে পরিত্যাগ করে। কারণে যে ব্যক্তি খোদার নৈকট্য প্রাপ্ত হয়, সাহাবীদের জীবনালক্ষ্যে আমরা দেখেছি তারা খোদার খাতিরে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে অঢেল দিয়েছেন, তা সত্ত্বেও তারা নিজেদের পরিণাম সম্পর্কে চিন্তিত থাকেন। অঢেল দ্বারে ভূষিত হওয়া সত্ত্বেও যেন তারা সম্পূর্ণভাবে খোদার হয়ে গিয়েছিলেন। তিনি বলেন যে ব্যক্তি খোদার নৈকট্য প্রাপ্ত হয়ে থাকে খোদা ইহ জগতে তাকে গ্রহণযোগ্যতা দিয়ে থাকেন। এটি সেই গ্রহণযোগ্যতা যার জন্য জগৎ পূজারীরা কোন উপাধি লাভের সহস্র চেষ্টা করে, কোন সম্মানজনক মর্যাদা বা দরবারে যেন চেয়ার লাভ হয় আর চেয়ারে আসেন লোকদের তালিকায় যেন তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এক কথায় সমস্ত জাগতিক সম্পদ তাকে দেয়া হয়, সকল হৃদয়ে তারই মাহাত্ম্য এবং সম্মান সৃষ্টি করা হয় যে আল্লাহর খাতিরে সবকিছু ছাড়া এবং হারানোর জন্য প্রস্তুত হয়ে যায়। শুধু প্রস্তুতি নয় বরং তারা ছেড়ে দেয়, পরিত্যাগ করে। এক কথায় খোদার খাতিরে যারা হারায় তারা সবকিছু, তাদেরকে সবকিছু দেয়া হয় আর তারা ততক্ষণ ইহধাম ত্যাগ করে না যতক্ষণ তার চেয়ে বহুগুণ বেশি না পায় যা তারা খোদা তালার পথে বিসর্জন দিয়েছে। আল্লাহ তালা কারো ঋণ রাখেন না, কিন্তু পরিতাপের বিষয় হলো এমন বিষয় মান্যকারী আর এই বিষয়ের প্রকৃত মর্ম অনুধাবনকারী খুব কমই রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন তার কথাগুলো মেনে খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অর্থে অনুসারী হই এবং তার আদেশ নিষেধ মান্যকারী হই। নামাজের পর একজনের হাজার জানাজা পড়াবো, আর জানাজা হলো শ্রদ্ধেয়া মজিদ আহমদ সাহেবার, যিনি যুক্তরাজ্যের নায়েব আমির নাসির আহমদ সাহেব এবং জায়দাদ বিভাগের ইনচার্জ এর স্ত্রী। 9 জানুয়ারি 2018 তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসীহ ইসলামের সাহাবী হযরত মৌলভী আব্দুল্লাহ সানোয়ারি সাহেবের প্রপৌত্রী ছিলেন। বিয়ের পর 1978 থেকেই মসজিদ ফজলের পাশেই বসবাস করছিলেন, রীতিমতো নামাজ এবং রোজা করতেন আর রীতিমতো চাঁদা দিতেন। মিশুক অতিথিপরায়ণ, নেক এবং নিষ্ঠাবতী নারী ছিলেন, সবার সুখ দুঃখে অংশীদার হতেন। খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক ছিল, সন্তানদের সবসময় সম্পর্ক বজায় রাখার নসিহত করতেন, রীতিমতো নামাজ পড়ার নসিহত করতেন, সন্তান সন্ততির উত্তম তরবিয়তের চেষ্টা করেছেন। একই সাথে পাড়ার শিশুদের কোরআন শেখানোরও তার সৌভাগ্য হয়েছে। যুক্তরাজ্যের লাজনার খেদমতে খালক এবং আফাত বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাজ্যের জাসে সালানায় নাজমায় আতিথেয়তা হিসাবে খেদমতে তৌফিক পেয়েছেন। শোকসন্তপ্ত পরিবারে তার স্বামী চৌধুরী নাসির আহমদ সাহেব এবং চার কন্যা রেখে গেছেন। যুক্তরাজ্যের বর্তমান সদর লাজনা এবং পূর্ববর্তী সদর সবাইলার নায়িকা সাহেবা উভয় লিখেছেন, সবার প্রতি গভীর ভালোবাসা রাখতেন এমন এক নারী তিনি ছিলেন। আর নিঃস্বার্থ ভালোবাসা তার সাথে সাক্ষাৎকারী প্রত্যেক ব্যক্তি অনুভব করত। জলসায় দীর্ঘকাল আতিথেয়তার নাজেমার দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত নিষ্ঠা এবং পরিশ্রম করে দায়িত্ব পালন করেছেন। সেক্রেটারি জিয়াফত হিসাবেও খেদমত করার তৌফিক পেয়েছেন, বড় বিনয়ের সাথে কাজ করেছেন তিনি। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, তার পুণ্য তার কন্যাদের মাঝেও আল্লাহ তাআলা জীবিত রাখুন। নামাজের পর হাজার জানাজা পড়াবো, আমি বাহিরে গিয়ে জানাজা পড়াবো, বন্ধুরা এখানেই সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم